ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। বাংলাদেশ ও ভারতে এখন বুধবার রাত এবং ওয়াশিংটনে বুধবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে পদ্মা সেতু প্রকল্পের ঋণ চুক্তি বাতিল প্রসঙ্গে আমির খসরুর রিপোর্ট।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু প্রকল্পের ঋণ চুক্তি বাতিল করায় বিশ্ব ব্যাংকে $100 কোটি ক্ষতিপূরণ দেওয়ার জন্য বলেছে।
যুক্তরাষ্ট্রের রাজনীতি প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের মন্তব্য।
ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্করের মন্তব্য, দরকার হলো ট্রাম্পের বক্তব্য অনুধাবন ও বিশ্লেষণ করা।
আরও রয়েছে হ্যালো ওয়াশিংটন, আজকের বিষয় বাংলাদেশের ক্রিকেটের আরও উন্নতির জন্য কি করা যেতে পারে, আপনি কি ভাবছেন? তবে প্রথমেই বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে রাশিয়ার সঙ্গে মিলিয়ে সংবাদ মাধ্যমে যেসব খবরাখবর বেরুচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার বক্তব্যের অবতারণায় বলছেন, এর জন্য ওই অবৈধ পন্থায় তথ্যের চুপিসার নিঃসরণই দায়ী। বলেন, এই যেসব গোপন তথ্য অবৈধভাবে বের করা হচ্ছে এ যেন গোয়েন্দা সূত্রগুলো মুড়ি মুড়কি বিলোচ্ছে। এমনটি আমেরিকায় হবার কথা নয়। টুইটার বার্তায় বেশ কয়েকবারের মন্তব্যে ট্রাম্প বলেছেন, তাঁকে তাঁর নির্বাচনী প্রচারণা সংশ্লিষ্ট সহকর্মীদেরকে, বহিষ্কৃত জাতীয় নিরাপত্তা পরামর্শক মাইকেল ফ্লিনকে রুশ কর্মকর্তাদের সঙ্গে জড়িয়ে খবরাখবর রটানো হচ্ছে নভেম্বরের নির্বাচনী বিজয় করে খাটো করে দেখানোর লক্ষ্যে। নভেম্বরের যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযানের তরফে এবং অন্যান্য সহযোগীদের পক্ষ হতে রাশিয়ার গোয়েন্দা বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ হওয়া নিয়ে নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় যে খবর বেরিয়েছে, আজ বুধবার রাশিয়ার পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়। টাইমস পত্রিকা তাদের ওই খবরে বর্তমান ও প্রাক্তন সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের মোট 4 কর্মকর্তার বরাত দিয়ে লিখছে, আইন বলবৎকারী ও গোয়েন্দা বিভাগ ফোন কল শুনেছে এবং তার রেকর্ডও করেছে, যাতে ট্রাম্পের এক সময়কার নির্বাচনী প্রচারাভিযানের ম্যানেজার পল ম্যানাফার্ট এবং অপরাপর বেশ কয়েক সহযোগীর সংশ্লিষ্টতা ছিল। টাইমস লিখছে, ম্যানাফার্ট এ খবরকে উদ্ভট হাস্যকর বলে উল্লেখ করেছেন। ইনি সিএনএন পরিবেশিত একই ধরনের আর এক খবরের যথার্থ অস্বীকার করেছেন। ওই খবরে বলা হয়, ট্রাম্প সহযোগীবৃন্দ, যার ভেতরে ম্যানাফার্ট এবং বর্তমানে পদত্যাগ করা নিরাপত্তা পরামর্শক মাইকেল ফ্লিনও অন্তর্ভুক্ত, নিয়মিতভাবে নির্বাচনের আগে রাশিয়ার লোকজনের সঙ্গে যোগাযোগ করে চলছিলেন। মস্কোয় প্রেসিডেন্টের মুখপাত্র ডিমিত্রি পেসকভ বলেছেন, এ খবর বস্তুনিষ্ঠ নয়। রাশিয়ার সংবাদ মাধ্যমও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে লিখছে, এসব খবরের কোনো ভিত্তি নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রী মারিয়া জাখারফ বলেছেন, রাশিয়ার কূটনীতিকরা সকল দেশের কূটনীতিকদের আচরণ সুলভ আচরণই করেছেন। এদিকে ওয়াশিংটনে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, ফ্লিন যে ওই টেলিফোন আলোচনা নিয়ে ভাইস প্রেসিডেন্টকে ভুল বুঝিয়েছিলেন, ট্রাম্পকে সে ব্যাপারে প্রায় 3 সপ্তাহ আগে অবহিত করা হয়েছিল। ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পেছনে একটা নিজস্ব চিন্তাধারা রয়েছে, সেটা বোঝা এবং বিশ্লেষণ করা দরকার। তাড়াহুড়ো করে তাকে নিন্দেমন্দ না করে ধৈর্য ধরতে হবে। জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত তাঁর রিপোর্টে।
রাজনৈতিক মহলের মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতামতেরই প্রতিফলন ঘটেছে বিদেশ সচিবের এই সব মন্তব্যে। ট্রাম্পের নীতি বিশ্লেষণে তাড়াহুড়ো না করে ধৈর্য ধরবার পক্ষপাতী দিল্লি। তাদের মত নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের পদত্যাগই বোঝাচ্ছে ওয়াশিংটনের পরিস্থিতি এখনো একটু টালমাটাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের মুখোমুখি কথাবার্তার প্রথম সুযোগ আসবে আগামী জুলাই মাসে জার্মানির হামবুর্গে G20 শীর্ষ বৈঠকের সময়। পরিস্থিতি তখন আরও পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
হোয়াইট হাউসের পদস্থ এক কর্তা ব্যক্তি বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা দুই রাষ্ট্র সমাধানের মধ্যে দিয়েই হতে হবে তেমন কোনো কথা নেই। ওটা দুতরফে কি নির্ধারিত হয় নির্ভর করবে সে তার উপরে। ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র শান্তির শর্ত কি হবে না হবে জোর করে সেটা চাপিয়ে দিতে চায় না। কর্মকর্তা বলেন, দুই রাষ্ট্র সমাধান যদি শান্তি কায়েম না করতে পারে তাহলে সেটা কারুরই কাম্য হবে না। লক্ষ্য হল শান্তি কায়েম, তা সে ওই দুই রাষ্ট্র সমাধানের মধ্যে দিয়ে হোক বা অন্য আর কিছু মধ্যে দিয়ে হোক, যেটা দুপক্ষের কাছেই গ্রহণযোগ্য হবে, আমরা ওদেরকে মদদ দেব। আজ বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের প্রাক্কালে ওই কর্মকর্তা সাংবাদিক সকাশে মন্তব্য করেন।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে জার্মানি যাচ্ছেন। মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন তিনি, জানাচ্ছেন আমির খসরু তাঁর রিপোর্টে।
জার্মানির মিউনিখে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে চার দিনের জার্মানি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করবেন। ওই সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠানের কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রী এইচ মাহমুদ আলী বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া সহ এসব ব্যাপারে মিয়ানমারের উপরে চাপ সৃষ্টি করতে জার্মানিতে এই প্রসঙ্গে আলোচনা করা হবে। ইতিমধ্যে ইউরোপীয় কমিশনের সাথেও এ ব্যাপারে সরকার কথা বলেছে। মন্ত্রী বলেন, কক্সবাজার সহ পর্যটন কেন্দ্র ধ্বংস করা হচ্ছে বলেই রোহিঙ্গাদের হাতিয়ার চরে স্থানান্তর করা হচ্ছে। এ ব্যাপারে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন।
উন্নয়ন সহযোগী যারা আছেন, যারা সাহায্য দিতে চান, তাদেরকে তাদের রাষ্ট্রদূতদের আমি নিয়ে যাব, নিজে নিয়ে যাব, দেখাই।
এদিকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর বিষয়ে আলোচনার জন্য ভারতীয় পররাষ্ট্র সচিব 23 ফেব্রুয়ারি ঢাকা আসবেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ হাইকোর্ট পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে মিথ্যা অভিযোগ সৃষ্টির বিষয়ে কেন তদন্ত কমিশন গঠনের নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে, জানাচ্ছেন আমির খসরু তার দ্বিতীয় রিপোর্টে।
পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে মিথ্যা অভিযোগ সৃষ্টির নেপথ্যের প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে কেন তদন্ত কমিশন গঠনের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছে। হাইকোর্টের একটি বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে বুধবার সরকারের কয়েকজন সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের 2 সপ্তাহের মধ্যে ওই রুলের জবাব দিতে বলেছে। একই সাথে প্রকৃত অপরাধীদের কেন বিচারের মুখোমুখি করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। এদিকে শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের অভিযোগে ঢাকাস্থ বিশ্বব্যাংকের 16টি গাড়ির প্রয়োজনীয় কাগজপত্রের তথ্যাদি 1 সপ্তাহের মধ্যে জানানোর জন্য বিশ্বব্যাংকের ঢাকাস্থ প্রধানকে নোটিশ প্রদান করা হয়েছে। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মাইনুল খান ভয়েস অব আমেরিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু প্রকল্পের ঋণ চুক্তি বাতিল করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বিশ্বব্যাংককে $100 কোটি ক্ষতিপূরণ দেওয়ার জন্য বলেছে। 14 দলের সভা থেকে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ জড়িতদের পার্লামেন্টের কাছে জবাবদিহি করারও দাবি জানানো হয়েছে।
আজ বুধবার সকালে ভারতের পূর্বাঞ্চলবর্তী শ্রীহরিকোটা থেকে ভারতের যে একটি রকেট উৎক্ষেপণ করা হয়েছে তা কক্ষপথে রেকর্ড সংখ্যক উপগ্রহ স্থাপন করবে, যার সংখ্যা 104 বলে উল্লেখ করা হচ্ছে। এটা রাশিয়া যে এর আগে 37 উপগ্রহ পাঠিয়েছিল সে সংখ্যাকে অতিক্রম করছে, ভারতের মহাকাশ সংস্থা থেকে তেমনটি বলা হচ্ছে। বিষয়টির উপর কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
আজ ভারতীয় সময় সকাল 9:28 দেশের দক্ষিণাঞ্চলের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে মহাকাশে যাত্রা করে ইসরোর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা PSLV C-37। ইসরো সূত্রের খবর, 3,20,000 কেজি ওজনের PSLV C-37 মহাকাশে বয়ে নিয়ে গেছে 1,500 কেজি ওজনের 101টি কৃত্রিম উপগ্রহ, যার মধ্যে ভারতীয় উপগ্রহ কার্টোস্যাট 2D ওজন 650 কেজি এবং 2টি 15 কেজি ছোট উপগ্রহ INS-1A এবং INS-1B, বাকি 101টি বিদেশি কৃত্রিম উপগ্রহের ওজন 820 কেজি। পরমাশিস ঘোষায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে পৃথক 2 বোমার বিস্ফোরণে আজ বুধবার কমসে কম 6 ব্যক্তির প্রাণহানি হয়েছে এবং এতে আহত হয়েছে আরও বহুজন। কর্মকর্তারা বলছেন, ভয়ঙ্কর প্রাণঘাতী এ বিস্ফোরণ ঘটে আফগান সীমান্তবর্তী মহমান্ড উপজাতি অঞ্চলে। মালয়েশিয়ার পুলিশ বলছে তারা মনে হচ্ছে এমন এক নারীকে পাকড়াও করেছেন যিনি কিনা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈপিত্র্য ভাইয়ের হত্যার ঘটনায় সংশ্লিষ্ট ছিলেন বলে মনে হয়। মহিলাকে আটক করা হয় আজ বুধবার সকালে মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে। ভ্রমণ সংশ্লিষ্ট কাগজপত্র থেকে তার যে পরিচয় মিলেছে তাতে তাকে ডোয়ান সি হুয়াং বলে শনাক্ত করা গিয়েছে। কাজাখস্তানে আজ বুধবার সিরিয়া শান্তি সংলাপ কেন্দ্রিক যে আলোচনা হবার কথা ছিল সেটা এখন আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত হয়ে গিয়েছে। এ রদবদলের কোনো হেতু কাজাখস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দর্শানো হয়নি। হোয়াইট হাউসের জনৈক কর্তা ব্যক্তি বলেছেন, রাশিয়া একটা ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করে 30 বছরেরও পুরনো একটা চুক্তি ভঙ্গ করেছে। দুদেশ 1987 সালে মাঝারি পাল্লার পারমাণবিক শক্তি চুক্তির আওতায় একমত হয়েছিল যে 500 থেকে আরম্ভ করে 5,500 কিলোমিটার পাল্লার ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য কোনো ক্ষেপণাস্ত্র রাখবে না, বানাবে না বা পরীক্ষামূলকভাবেও উৎক্ষেপণ করবে না। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে।
হ্যালো,
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কলিং শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, বাংলাদেশের ক্রিকেটের আরও উন্নতির জন্য কি করা যেতে পারে, আপনি কি ভাবছেন? আর আজকের হ্যালো ওয়াশিংটন সঞ্চালন করছেন সেলিম হোসেন।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের হ্যালো ওয়াশিংটনে। আজকে আমরা খেলা নিয়ে আলোচনা করব, ক্রিকেট খেলা নিয়ে। বাংলাদেশের ক্রিকেটের আরও উন্নতির জন্য কি করা দরকার, আপনি কি ভাবছেন, এই আমাদের আজকের বিষয়। আমরা এ নিয়ে আলোচনা করতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের সাবেক ক্রিকেটার, প্রথম সেঞ্চুরিয়ান বাংলাদেশ জাতীয় দলের এবং এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত একজন ক্রীড়া বিশ্লেষক, ইউসুফ বাবু। ইউসুফ বাবু, আজকের হ্যালো ওয়াশিংটনে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ, সালাম আলাইকুম।
আমাদের সঙ্গে আরও রয়েছেন কলকাতার বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে।
ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ।
জি, আমাদের সঙ্গে আরও যোগ দেবেন একটু পরে মনিজা রহমান, বাংলাদেশের একজন ক্রীড়া সাংবাদিক, দৈনিক জনকণ্ঠের ক্রীড়া সাংবাদিক ছিলেন, যিনি বাংলাদেশের প্রথম টেস্ট কভার করেছিলেন। মনিজা রহমানকে আমরা একটু পরে স্টুডিওর লাইনে পাবো। তো আলোচনা শুরু করবার আগে বাংলাদেশের ক্রিকেট ইতিহাস যদি সংক্ষিপ্ত আকারে বলি, তাহলে বলতে হয় যে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম আত্মপ্রকাশ করেছিল 1979 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ICC ট্রফিতে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে। সেবারের টুর্নামেন্টে 4 ম্যাচের 2টিতে হেরে যায় এবং 2টিতে জয়লাভ করে, আপনারা সবাই জানেন। তো সে আলোচনা বিস্তারিত না করে আমরা বরং শ্রোতাদের প্রশ্নের জবাব নিয়ে আলোচনা শুরু করতে চাই। ঢাকা থেকে পারভেজ খান লাইনে আছেন, হ্যালো।
জি, আমি পারভেজ খান, সাংবাদিক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সঙ্গে সম্পৃক্ত আছি। ক্রিকেট খেলাটা বা যে কোনো খেলাটাই জয় পরাজয় দুটোই থাকবে, বিষয় হচ্ছে আমরা কতটা ভালো খেললাম বা কতটা মন্দ খেললাম। তবে নিশ্চিতভাবে আমরা সবাই চাই, সবসময় চাই যে আমরা কোথাও খেলতে গেলে যাতে করে আমরা জয়ী হয়ে আসতে পারি। তবে আমি যেটা মনে করি, আমার কাছে একটা জিনিস মনে হয়, কিছু প্লেয়ার আছেন যারা একই ভুলটা বারবার করে বিভিন্ন ম্যাচে, সেই ভুলগুলো থেকে আসলে আমাদেরকে একটু বের হয়ে আসা উচিত। দ্বিতীয়ত আর একটা জিনিস মনে হয়েছে যে আমাদের প্লেয়ারদের কিছুটা প্রফেশনালিজমের একটু অভাব আছে, এই জিনিসটা একটু বাড়াতে হবে, কারণ আমাদের ক্রিকেট বোর্ডেও কিন্তু আর্থিক সংকটটা নেই। আর একটা বিষয় হচ্ছে যে পাইপ লাইনটা ক্লিয়ার করা, বিশেষ করে স্কুল লেভেল গুলোতে আসছে বা গ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আসছে, ক্লাব গুলো আসছে, সেই ক্লাব গুলো কিছু জোর দেওয়া, আজকের যারা তারকা বা আজকে যারা খুব ভালো খেলতেছেন এরা যখন হারিয়ে যাবে, সেখানে আমি মনে করি যে আমাদের এই পাইপ লাইন গুলো আর কি ক্লিয়ার রাখা উচিত, বিকল্প ব্যবস্থা হাতে রাখা, পরবর্তী জেনারেশনকে তৈরি করা, ক্রিকেট জেনারেশন যেটা, এটা আমার কাছে মনে হয় যে এদিকে একটু নজর দেওয়া উচিত।
ধন্যবাদ পারভেজ খান, আসলে মন্তব্য করেছেন। আমি আসিফ বাবু আপনার কাছে আসছি, কারণ এই প্রশ্নগুলোর বিশদ ব্যাখ্যা আপনি করতে পারবেন যে আমরা ভুল থেকে কি শিক্ষা নেই, বাংলাদেশের ক্রিকেটাররা নেন, পেশা কতটা, পেশাগত দক্ষতা তারা অ্যাপ্লাই করেন, পাইপলাইন ক্লিয়ার করা বা বিকল্প ক্রিকেটার তৈরি করার জন্য পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে যান, আপনি তো সাবেক ক্রিকেটার, বলবেন একটু।
দেখেন, উনি অনেক ওয়াইড স্কোপ কভার করেছেন, আপনার অ্যাপ্লিকেশন অফ দ্য প্লেয়ার্স, প্রফেশনালিজম, পাইপলাইন, আপনার স্কুল ক্রিকেট, অনেক পুরোটা, ইটস আ হিউজ আপনার স্কোপ। তবে আমি এতটুকু বলবো যে বাংলাদেশ ক্রিকেট যদি ডেফিনেটলি এখন একটা প্রফেশনাল ফরম্যাটে খেলাধুলা হয়, প্লেয়াররা দে আর অল প্রফেশনাল, আমাদের যেটা সমস্যা হচ্ছে এটা দুটা সিনারিও আছে, একটা হচ্ছে ইকোনমিক সাইড অ্যান্ড দেন দি আদার ইজ দ্য প্র্যাকটিক্যাল সাইড, যে আমরা কিন্তু উই আর অ্যাট অ্যান ইনফেন্ট স্টেজ। আমি এখনো বলবো অ্যাটলিস্ট টেস্ট ম্যাচ ক্রিকেটে উই আর স্টিল অ্যাট অ্যান ইনফেন্ট স্টেজ, আমরা শিখছি। তো আমাদের সমস্যাটা হচ্ছে ইকোনমিক সাইডটা, যদি আপনি চিন্তা করেন, দ্যাট ফোর্সেস আস টু ফোকাস অন টি টোয়েন্টি, ODI shorter version that brings money. এটা হচ্ছে একটা, but এটা downside হচ্ছে it damages our ability to play the longer version. Bangladesh Cricket Board has marketed the T20 format এবং ODI format very well to the public. কারণ এটা আপনার সাংঘাতিক জন সাধারণের কাছে এটা it's very popular, crowd pull করে, পয়সা আছে, it generates a lot of excitement. এটা হচ্ছে, but on the other side, আপনি লঙ্গার ভার্সনে বাংলাদেশ ক্রিকেট ইজ ফার ফার বিহাইন্ড. সো চিন্তা করা উচিত, ফার্স্টে চিন্তা করা যে আমরা যে এই স্টেজে এসেছি, দ্য স্প্লেন্ডার, দ্য ফাইন্যান্স, এভরিথিং এলস, ওনলি বিকজ আমরা টেস্ট ম্যাচ ক্রিকেট স্ট্যাটাস পেয়েছি. যদি ওই স্ট্যাটাসটা না পেতাম তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট এই স্টেজে আসতে পারত না. দেরফর আমরা ওই আসল জিনিসটি আমরা ভুলে গেছি. সো এখন প্রশ্ন হচ্ছে যে দুটো টেস্ট ম্যাচ স্ট্যাটাস লঙ্গার ভার্সন খেলতে হলে কি করতে হবে?
জি,
মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ডোমেস্টিক কম্পিটিশন হ্যাজ টু বি ভেরি ভেরি স্ট্রং, পিচ কন্ডিশনস ভালো হতে হবে, টেম্পারমেন্ট ভালো হতে হবে, প্লেয়ার্সদের অ্যাপ্লিকেশন ভালো হতে হবে. আপনি দেখেন টেস্ট ম্যাচে যে ভারতের সঙ্গে খেলেছে এবং নিউজিল্যান্ডে খেলেছে, আমাদের কিন্তু প্লেয়াররা ODI ফরম্যাটে বেশিরভাগ প্লেয়াররা খেলে, স্টার্ট ফ্রম তামিম, সাকিব, সবই ODI ফরম্যাটে. স্ট্রাইক রেট আপনি ওদের দেখেন 80s ওদের স্ট্রাইক রেট. Whereas, in contrast, Captain Mushfiqur's strike rate back, and he's an exceptional player. O test match cricket jay strike rate how uchit, shetai she maintain kore. That is what needs to happen in test match cricket. Ekhon ashi pipeline. Pipeline apnar aro better hobe, apnar jodi school cricket strong hoy. Apnar jodi school cricketers der ke bhalo condition den khelar, which means good grounds, good pitches, good umpires, then your pipeline will become much stronger. বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিন্তু কাজ অনেক আছে, যে ইউ নো বেসিক ওয়ার্ক দ্যাট ইজ রিলেটেড টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য গেম অনেক কাজ আছে. সো বাট এগেইন টু ইম্পর্টেন্ট ফ্যাক্টর্স, এক্সট্রিমলি পপুলার ইন বাংলাদেশ, ক্রাউড সাপোর্ট আছে, এনথুজিয়াজম আছে, দ্য BCB শুড টেক অ্যাডভান্টেজ অফ দিস অ্যান্ড দেন সি উইকনেসেস কোথায়. সো আই থিঙ্ক অনেক কাজ বাকি আছে.
জি, ধন্যবাদ আপনাকে. এবার জয়ন্ত চক্রবর্তী, আপনার কাছে আসছি বাংলাদেশ ক্রিকেট প্রসঙ্গে যে শ্রোতা প্রশ্ন করলেন, আপনি কিছু যোগ করবেন?
নিঃসন্দেহে ইউসুফ বাবুর সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে অর্থনৈতিক দিকটা, অর্থাৎ ক্রিকেট এখন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে অর্থনৈতিক পরিপুষ্টি না থাকলে সেই ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। একটা ছোট্ট উদাহরণ দেব, 1983 সালে যখন ভারত বিশ্বকাপ জিতেছিল সেই সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে সেই রকম ফান্ড ছিল না যে খেলোয়াড়দের পুরস্কৃত করা হবে। সেই সময় জগমোহন ডালমিয়া জীবিত ছিলেন, তিনি তখন লতা মঙ্গেশকর, যাকে বলা হয়, তাকে অনুরোধ করেন যে আপনি কিছু সিরিজ অফ অনুষ্ঠান করুন, সেই অনুষ্ঠান থেকে যে টাকা উঠবে সেই টাকায় আমরা খেলোয়াড়দের কিছু পারিতোষিক দিতে পারবো। লতা মঙ্গেশকর অনুষ্ঠান করেন এবং অনুষ্ঠান করার পর সেই প্রথম বোর্ডের ফান্ড জেনারেশনের ব্যাপারটি আসে এবং খেলোয়াড়দের একটি করে মোটা সোনার হার দেয়া হয়। তার পরবর্তী পর্বে এই ফান্ড জেনারেশনটাকে জগমোহন ডালমিয়া এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, এবং যে কথা ইউসুফ বাবু বলেছেন যে সর্বস্তরের ক্রিকেটকে তিনি একটা অর্থনৈতিক পরিপুষ্টি দিয়ে তিনি একটা নির্দিষ্ট মানে পৌঁছেছিলেন। যেমন স্কুল ক্রিকেটের কথা ইউসুফ বাবু বললেন, ভারতবর্ষে স্কুল ক্রিকেট, কলেজ ক্রিকেট এবং ইউনিভার্সিটি ক্রিকেট দীর্ঘদিন ধরে হয়ে আসছে, এমনকি ইউনিভার্সিটি ক্রিকেটে রোহিন্টন বারিয়া ট্রফি, যেটা অত্যন্ত একটা জনপ্রিয় টুর্নামেন্ট, সেটাও চলছে। কিন্তু কোথাও একটা এই যুব দলের দিকে একটা ফোকাস করা হলো এবং সেই ফোকাস করার ফলে আমরা দেখলাম 1983 পরবর্তীকালে 90 দশকে, ইউসুফ বাবু নিজে জানেন কারণ তিনি সেই সময়টা সক্রিয় ক্রিকেটের সঙ্গে ছিলেন 80 দশকে, এবং তার পরবর্তী পর্বে আমরা দেখলাম যে ধীরে ধীরে সাপ্লাই লাইনটা উন্মুক্ত হয়ে গেল এবং সেটা কিন্তু হলো এই অর্থনৈতিক সামর্থ্যের জন্যই। সুতরাং বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে, বাংলাদেশের ক্রিকেট নিয়ামক সংস্থাকে সবার আগে নিজেদের অর্থনৈতিক বলটা জোরদার করতে হবে। শুধু অর্থ থাকলেই তো হবে না, সেই সঙ্গে তরুণ প্রতিভা তুলে আনার ক্ষেত্রে তাদের অনেক বেশি অগ্রণী ভূমিকা নিতে হবে, এবং সেক্ষেত্রে যে কথা ইউসুফ বাবু বলেছেন যে স্কুল ক্রিকেট, শুধুমাত্র স্কুল ক্রিকেট করলে চলবে না, ঠিক প্রপার পিচ অর্থাৎ উইকেট দিতে হবে, তার সঙ্গে প্লেয়িং যেটা এনভায়রনমেন্ট বলে সেটা দিতে হবে, এবং তাদের যেটাকে বলা যেতে পারে ইনসেন্টিভ সেটাও দিতে হবে। নইলে কিন্তু আজকের দিনে যেভাবে আমরা পেশাদারিত্বের জায়গাটা দেখছি সেই জায়গাটা আসবে না। সুতরাং বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গাগুলো করতে হবে। তবে যদিও ইউসুফ বাবু বলেছেন যে বাংলাদেশ ক্রিকেট এখনো শৈশবাবস্থায় রয়েছে, আমি মানছি যে শৈশবাবস্থা, কিন্তু একটা জিনিস বোধহয় বলতে পারি, সেটা হচ্ছে যে বাংলাদেশ ইতিমধ্যে জায়ান্ট কিলার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে। শিশু যখন মাঝে মধ্যে তার তার একটা 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 প্রকাশভঙ্গির মধ্যে দিয়ে বড়দের জানান দেয় নিজের উপস্থিতি, বাংলাদেশ ক্রিকেট কিন্তু সেই জানানটা দিয়ে ফেলেছে, আমরা আসছি। সুতরাং এই আমরা আসছিটুকু যখন খেলোয়াড়রা তৈরি করতে পেরেছেন ইউসুফ বাবুর মতো ক্রিকেটাররা, তখন আসার আর দেরি করার কোনো কারণ নেই। আমার মনে হয় পৃষ্ঠপোষকতা নিয়ে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে এবং বাণিজ্যিক সংস্থাগুলোকে অনেক বেশি এগিয়ে আসতে হবে বাংলাদেশের ক্রিকেটকে আরো একটু এক ধাপ এগোবার জন্য।
ঢাকা থেকে একজন লাইনে আছেন, হ্যালো।
আমি কাজী জিয়াশাম ঢাকা থেকে বলছি। আমি বাংলাদেশে 30 লক্ষ শহীদ স্মরণে গাছ লাগানোর একটা উদ্যোগ হাতে নিয়েছি, মুক্তি বৃক্ষ নামে। এবং আমরা পল করছি যে আমরা এই গাছগুলো কাটবো না, আমরা শহীদের স্মৃতিকে চিরজাগরিত রাখবো। আমাদের মুক্তি বৃক্ষটা সেভাবে।
আচ্ছা, আজকে আমরা
আমাদের কাজ।
জি জি, ধন্যবাদ। আর আজকে আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করছি, বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে কি করা দরকার, আপনি এই বিষয়ে কোনো মন্তব্য বা প্রশ্ন করবেন?
হ্যাঁ, আসলে মন্তব্য হচ্ছে আমার এই যে আসলে ক্রিকেটারদেরকেও এক একজন যোদ্ধা হতে হবে। তারা আমাদের যখন দেশে কাজ করে তখন তো তারা দেশের নাগরিক হিসেবেই কাজ করে, কিন্তু যখন তারা বিদেশে যায়, বিদেশে খেলে, তখন তারা দেশের প্রতিনিধিত্ব করে। কাজে এই প্রতিনিধিত্ব ভেতরে তাদেরকে থাকতে হবে দেশপ্রেম,
নিশ্চয়ই আছে
চেতনাটা। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে আয়োজকদের কাছে বা এই যারা আলোচক তাদের কাছে, যে আসলে এটা কতটা সঠিক ভাবে এবং কতটা কার্যকর ভাবে তাদের মনে ঢোকানো গেছে, তাদের মগজে ঢোকানো গেছে যে দেশপ্রেমটাই বলো। কারণ আমরা দেখেছি অনেক ক্রিকেটারই ক্রিকেটার হয়ে ওঠে কিন্তু পরে তারা মডেল হয়ে যায়। তো আসলে তারা মডেল হোক দেশের মডেল, তারা অন্য পণ্যের মডেল না, এই বিষয়টা আমার কাছে একটু আমি আবদার রইল এবং জিজ্ঞাসাও থাকলো যে আসলে এই বিষয়ে কতটা তারা সচেতনতা এবং কতটা কার্যকর পদক্ষেপ নিচ্ছেন ম্যানেজমেন্ট।
ধন্যবাদ জিয়া শামস। ইউসুফ বাবু, আপনার কাছে আবারও আসছি। জিয়া শামস একটু অন্য ধরনের প্রশ্ন করেছেন, খেলা প্রসঙ্গিত নয় এটি।
আমরা কিন্তু বাংলাদেশের 15-16 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করতাম, এন্ড উই উড বি ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট উই আর রিপ্রেজেন্টিং দ্য কান্ট্রি। আমি আনডাউটেডলি বিলিভ করি যে এখন প্লেয়ার যারা খেলছে তারা সেই সেম মাইন্ড ফ্রেম নিয়ে তারা প্রত্যেকটা খেলাতেই যায়। ইস্যুটা কিন্তু সেটা না, প্রাইড ইজ ডেফিনেটলি দেয়ার, ইস্যুটা হচ্ছে অ্যাপ্লিকেশন। যে থিঙ্ক ট্যাঙ্ক একটা ম্যাচে যখন যায়, হোয়াট ইজ দ্য গেম প্ল্যান? এখন ধরেন যদি আমি একটা ম্যাচে গেলাম, যেমন ইন্ডিয়ার সঙ্গে খেললাম বা নিউজিল্যান্ডের সঙ্গে ওখানে খেললাম, আমরা যদি প্রথমে প্ল্যান করি যে না আমরা উই আর গোয়িং টু প্লে ফর আ ড্র, তাহলে কিন্তু আমি ইউ আর অলরেডি ইন আ নেগেটিভ মাইন্ডসেট।
জি জি,
সো ইট ইজ অল অ্যাবাউট দ্য থিঙ্ক ট্যাঙ্ক, ওরা কি প্ল্যান নিয়ে যাচ্ছে একটা ম্যাচে, এবং দ্যাট প্ল্যান হ্যাজ টু বি ইমপ্লিমেন্টেড ওয়াইল প্লেয়িং। এবং প্লেয়ারদেরকে প্রত্যেকটা প্লেয়ারকে তার রোলটা ডিফাইন করতে হবে যে তোমার এই মুহূর্তে দিস ইজ দ্য রোল। আমি জানি না, বিকজ আই এম নট ইনভলভড, আমি জানি না এদের ভিতরে কি প্ল্যানিং হয়, বাট মনে হয় যে ওরা হয়তো অনেক খেলাতে ওরা আগের থেকে ডিসাইড করে যে আমরা ড্রর জন্য খেলবো। এবং আমি আপনাকে একটা আমার পার্সোনাল একটা এক্সাম্পল দিই। আমরা যখন প্রথম খেলতাম ইন দ্য আর্লি স্টেজেস 70s, তখন বিফোর গোয়িং টু দি ICC ক্রিকেটের কোনো সাপোর্ট ছিল না, সরকারি বেসরকারি কোনো সাপোর্ট ছিল না, প্রাইভেট ইন্ডিভিজুয়ালরা স্পন্সর করতো, আমরা নিজেরা পয়সা দিতাম। তো যখন একটা ভিজিটিং টিম আসতো, যেহেতু ক্রিকেটের সাপোর্ট ছিল না অ্যান্ড উই ওয়ার ফাইটিং টু সেভ দ্য গেম, আমাদেরকে বোর্ড অফিসিয়ালসরা, আমি আমি নাম ধরে বলতে পারবো যে আমাদের যে অফিসিয়াল যারা ছিলেন, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, সবাই এসে আমাদের ড্রেসিং রুমে খেলার আগে ক্লিয়ার কাট বলতো, বাবা আল্লাহর ওয়াস্তে খেলাটা ড্র করো। অ্যান্ড আমাদের যে খেলাগুলো হতো,
মানে টার্গেটই ছিল ড্র করা মোটামুটি,
না এমন কি যে খেলাগুলো যত হতো ডোমেস্টিক, যতই ভিজিটিং আসতো খেলাগুলোর ফরম্যাটও করা হচ্ছে যেমন ড্রর জন্য। যেমন আমরা 2 ডেজ ম্যাচ খেলতাম, জোনাল ম্যাচগুলো 2 দিনের ম্যাচ, আর আপনার মনে করেন বিগ ম্যাচ হলে থ্রি ডে ম্যাচেস, তো প্ল্যানই ছিল যে প্রথম থেকে ড্র, যার জন্য আমার টাইমে মোস্ট অফ দি ব্যাটসম্যান ওয়ার ভেরি ভেরি সাবডুড, ওরা কিন্তু অ্যাগ্রেসিভ খেলতো না, আই ওয়াজ দি অনলি এক্সেপশন। আমি বোর্ডের সঙ্গে অনেক আই প্লিডেড আমাদেরকে টু ডে থ্রি ডে ম্যাচ না ফোর ডেজ ম্যাচ করেন, সো উই ক্যান প্ল্যান, হারবো হারবো বাট টাইম উইল কাম ওয়েন উই উইল বি এবল টু স্ট্র্যাটেজাইজ অ্যান্ড উইন। বাট বোর্ডের উপরে এত চাপ ছিল যে না যদি সবসময় যদি হারতেই থাকে তাহলে ক্রিকেট খেলা বাঁচবে না, দ্যাট ওয়াজ দ্য মাইন্ড ফ্রেম। এখন যেটা হচ্ছে বাংলাদেশ নোজ হাউ টু উইন, উই হ্যাভ ওয়ান টেস্ট ম্যাচেস, আমরা ওডিআই জিতেছি, টি টোয়েন্টি, উই নো হাউ টু উইন, সো আই ডোন্ট থিঙ্ক যে মাইন্ড ফ্রেমটা যেটা বলেছি যে খেলার আগে যদি বলে না এই খেলাটা আমরা ড্রর জন্য খেলবো, দেন ইউ হ্যাভ লস্ট দ্য ম্যাচ।
জিয়া শামসের প্রশ্নের একটি অংশ আমি আবারও আপনাকে বলি যে মডেল হয়ে যায় তারা, পুনের মডেল হয়ে যায়
এটা, এটা কিন্তু আপনি স্টপ করতে পারবেন, বিকজ মডেল যেটা বললেন না উনি, আমি মানি যে হ্যাঁ মডেল হয়ে যায়, বাট এটা আপনি স্টপ করতে পারবেন না বিকজ দে আর আ মার্কেটিং কমোডিটি, ওরা একটা প্রোডাক্ট, এবং যত ব্যবসায়ী যারা আছে দে ওয়ান্ট টু সেল দেয়ার প্রোডাক্ট, এটা আপনার ফ্রম আ মার্কেটিং সাইড ওদেরকে ইউটিলাইজ করে, এটা আপনার পৃথিবীর সব দেশে সব খেলায় এভরিবডি ইভেন্টুয়ালি সবাই হয় না, যারা একটা সার্টেন লেভেলে পৌঁছে যায় ওরা আপনার ওই স্পন্সরশিপ মডেলিং টডেলিং করে, এইটা আপনার প্রিভেন্ট করতে পারবেন না। বাট এগেইন হ্যাভিং সেড দ্যাট, এ প্লেয়ার বিকামিং আ মডেল ইজ নট দ্য প্রবলেম, হোয়াট ওয়াই হ্যাভ টু সি যে ওই প্লেয়ারটা যখন বাংলাদেশের জার্সি পরে মাঠে নামে তখন হাউ involved among how mentally tough he is to represent the country.
Ji, onek dhonnobad, amra ektu Jayant Chakraborty apnar kache shunbo.
Je kotha Yusuf babu bolechilen ami tar shonge ekdom ekmot je endorsement er khetre orthat modeling er khetre খেলোয়াড়দের বার করা যাবে না, এই কারণে যাবে না, ঠিক কথাই বলেছেন ইউসুফ বাবু যে তারা একটা প্রোডাক্ট হিসেবে গণ্য হন এবং তারা এক্ষেত্রে তাদের ব্যবসার পরিধি বাড়াবার জন্য যান। ভারতীয় ক্রিকেটার যারা খেলছেন এখন তারা প্রত্যেকেই বিভিন্ন একাধিক ব্র্যান্ডের তারা অ্যাম্বাসেডর, কেউ এন্ডোর্সমেন্ট করছেন। বিরাট কোহলির কথাই ধরা যাক, বিরাট কোহলি স্টিল থেকে আরম্ভ করে ফুড চেনের আমি দেশের হয়ে খেলছি, আমার এটা হচ্ছে টাস্ক, আমি এই টাস্কটা পালন করবো, তাহলে কিন্তু সে এন্ডোর্সমেন্ট করুক আর পার্টি করুক তাতে কিছু এসে যায় না। হ্যাঁ, লেট নাইট পার্টি না করাই বাঞ্ছনীয় খেলোয়াড়দের পক্ষে, স্বাস্থ্যের উপর খানিকটা প্রভাব পড়ে, কিন্তু তার মানে এই নয় যে সে একটা অসামাজিক জীব হয়ে যাবে যে খেলছে বলে। সুতরাং আমি এটা এটা আমি কোনো মতেই সাবস্ক্রাইব করি না যে খেলোয়াড়রা মডেল হলেই খেলা খারাপ হবে, কিন্তু দেখতে হবে যে তার ইন্টেনশনটা কি। যে কথা ইউসুফ বাবু বলেছেন যে তারা যখন বাংলাদেশের ইউনিফর্ম পরতেন সেই সময় তাদের একটা আলাদা অনুভূতি হতো, আমি বিশ্বাস করি বাংলাদেশের ক্রিকেটারদের এখনো তাই হয়। এই কদিন আগে ভারতের মাটিতে পাকিস্তানের অধিনায়ক মুশফিকুর রহমানকে একজন জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হয়ে উঠতে পারবেন, তিনি তার উত্তরে বলেছেন যে তার ব্যাটিং গড় 33 কি 34, তাই এই ধরনের ব্যাটিং গড়ে আর যাই হোক না কেন বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হওয়া সম্ভব নয়, তবে তিনি চেষ্টা করবেন, কারণ তারা মনে করছেন যে আরো অনেক ভালো করার অবকাশ আছে এবং তারা আরো ভালো অনেক করার ক্যাপাবিলিটি রাখেন। সুতরাং যাদের মনে এই ধারণাটা আছে আমার মনে হয় তারা এগিয়ে যেতে পারবেন। এবং যে কথা বলেছেন আমার প্রাক্তন ক্রিকেটার ইউসুফ বাবু, তিনি তার দিক থেকে তার যে একটা পজিটিভ অ্যাটিটিউড ছিল সেই সময়, তার কিছু ম্যাচ কভার করার সৌভাগ্য আমারও হয়েছে, একটা পজিটিভ অ্যাটিটিউড ছিল, একটা একটা কিলার ইনস্টিংক্ট তাদের মধ্যে কাজ করতো কয়েকজনের মধ্যে, খুব সীমিত ছিল সেই সময়টা, ইউসুফ বাবু তার মধ্যে একজন ব্যতিক্রমী ছিলেন, তিনি চেষ্টা করতেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ক্রিকেট তো একজনের খেলা না, ক্রিকেট 11 জনকে খেলতে হবে, ক্রিকেট একটা পরিচ্ছন্ন প্রশাসনকে বাইরে থেকে খেলতে হবে, খেলতে হবে ইন দ্য সেন্স যে তাকে ক্রিকেটারদের মদত দিতে হবে, এই তালমিলটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্পুরাদিক হয়তো সাফল্য পাওয়া যাবে কিন্তু একটা ধারাবাহিক সাফল্য পাওয়া যাবে না। ভারতীয় ক্রিকেটেও খারাপ দিন এসছে, আবার ভারতীয় ক্রিকেট ঘুরে দাঁড়িয়েছে, ভারতীয় ক্রিকেটাররা মডেলিং করেছেন, সমালোচিত হয়েছেন কিন্তু তাদের খেলাটার প্রভাব পড়েনি। বিরাট কোহলি এখন যেভাবে যে ফর্মে রয়েছেন তাতে তার পেছনে এন্ডোর্সমেন্টের জন্য মানুষ ছুটবে সেটা বলা ভালো, তাতে কিন্তু বিরাট কোহলির দেশপ্রেমে কোনো খাত পড়ছে না। বিরাট কোহলি এবং নতুন খেলোয়াড়রা যখন খেলছেন এত চয়েস তাদের সামনে, এত খেলোয়াড় উঠে আসছেন যে আমার তো মনে হয় 11 জনের দল করাই ভারতের পক্ষে এখন কঠিন হয়ে আসছে, এটা কিন্তু একটা দীর্ঘ 15-20 বছরের ফসল, একদম